हरिनाम संकीर्तन की पाद की वर्तमानंदे। आज के सीधा महापुर इस्कन महापुर चंद्रदेव मंदिर नामट भवने उपस्थित समस्त भक्त मंडली, सज्जन भक्त मंडली, मातृमंडली, भाई बोन मेदिनीपुर हावड़ा एवं हुगली থেকে এসেছেন, তো আপনাদের সকলকে মায়াপুর প্রধান কার্যালয় থেকে, মায়াপুর ইস্কন প্রধান কার্যালয় থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো ভগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য, ইস্কনের অন্যতম গুরু এবং ইস্কন নাম হটের বিশ্ব প্রচারক মন্ত্রী ওম বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রীম জয়পতাক স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবত পূর্ণ তিনি বেদন করে তার অহিত কি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং আমার পরমারাধ্য পরম গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তাঁর রহিত কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং উপস্থিত সমস্ত সজ্জন ভক্তমণ্ডলী আপনাদের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। তো আজকে আমরা শ্রীমদ ভাগবত থেকে শ্রবণ করব দ্বিতীয় স্কন্ধ চতুর্থ অধ্যায় পঞ্চদশ শ্লোক। সবাই বলবেন ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ মুখং করোতি বাচালং পঙ্গুলং হেতগিরিম যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুন দিনতারিণম পরমানন্দমাধবম শ্রীচৈতন্যঈশ্বরম নষ্টপ্রায় স্বভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভাগবতে উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকি তমাদিদেবং করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপ। দ্বিতীয় স্কন্ধ চতুর্থ অধ্যায় পঞ্চদশ শ্লোক সবাই বলুন ইয়াত কীর্তনম, ইয়াত স্মরণম, ইয়াত ঈশনম, ইয়াত বন্দনম, ইয়াত শ্রবণম, ইয়াত অরণম, লোকস্য সদ্য বিধুনতি কলমসম তস্মৈ সুভদ্র শ্রবসে নমঃ নমঃ। যত কীর্তনম যত স্মরণম যত ঈক্ষণম, যদ বন্দনং যদ শ্রাবণম যদ অহনম লোকস্য সদ্যো বিধুনোতি কলমসম তস্মৈ সুভদ্র শ্রবসে নমো নমঃ। যত কীর্তনম যত স্মরণম যত ঈক্ষণম, যত বন্দনং যত শ্রবণম যত অহনম লোকস্য সদ্যো বিধুনোতি কলমসম তস্মৈ সুভদ্র শ্রবসে নমো নমঃ। যত যার কীর্তনম মহিমা গান, যত যার Samanam, Smaranam, Smaran, Jat, Jai, Ikshanam, Darshan, Jat, Jai, Bandhanam, Prathana, Jat, Jai, Shravanam, Shravan, Jat, Jai, Ahanam, Puja, Lokasya, Samasta Manushde, Shadya, Shigra, Vidhunati, विशेष भावे परिष्कार करे कलमसम पापेर प्रभाव तस्मै तांके सुभद्र सर्व मंगलमय सबसे जस्व गाथा नमः अमर सशब्द अमर श्रद्धा प्रणाम नमः पुनः पुनः प्रणति प्रभुपाद এই উক্ত শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য বর্ণনা করেছেন, তো সবাই বলবেন আমার পরে পরে। আমরা প্রথমে অনুবাদ শুনব, সবাই বলুন, আমি সেই সর্বমঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণকে আমার সশব্দ প্রণতি নিবেদন করি, যার যশগাথা কীর্তন স্মরণ দর্শন বন্দন শ্রবণ এবং পূজনের ফলে সমস্ত পাপ রাশি অচিরেই ধৌত হয়। সমস্ত পাপ রাশি ধৌতের এখানে যে উপায় বর্ণনা করা হয়েছে। অনেকে ভাবে আমি কি করে আমার সব পাপ নষ্ট করব, পাপ করে যাই, পাপ স্খলনের উপায় জানে না কেউ। কিন্তু এখানে সুন্দর কথা বলা হয়েছে, এখানে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে সে পরমেশ্বর ভগবানের মহিমা বর্ণনা করছেন, যে যার সর্বমঙ্গলময় ভগবান হচ্ছেন সর্বমঙ্গলময়, মানে ভগবানকে গ্রহণ করলে সবকিছু মঙ্গল হবে, আমরা অন্য কিছু গ্রহণ করলে মঙ্গল হবে হবে না, সেজন্য ভগবানই একমাত্র সর্বমঙ্গলময়। অনেক লোক রাজনীতি নেতাদের কাছে যায়, তাদের গ্রহণ করে, বৈজ্ঞানিকদের গ্রহণ করে, এমনকি দেবতাদেরও গ্রহণ করে, কিন্তু সেখানে আমরা কখনো মঙ্গলময় জীবন যাপন করতে পারি না, বরঞ্চ উশৃঙ্খল হয়ে যায় স্যার। দেবতাদের কাছে উশৃঙ্খল হয়ে যায়, কেন দেবতাদের কাছে আমরা জড়জাগতিক বিষয় সম্পত্তির আকাঙ্ক্ষা করি, দেবতাদের পূজা হলে ধনং দেহি জনং দেহি সুন্দরী ভার্যাং দেহি যশং দেহি বিদ্যাং দেহি, তো এইগুলি দ্বারা কি হয় আরো উশৃঙ্খল হয়ে যায়, অহংকার বেড়ে যায়, তখন পাপকর্ম দিকে আরো লোক আগিয়ে যায়। দেখুন অসুরেরা দেবতাদের পূজা করে, রাবণ হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু সব দেবতাদের পূজা করেছে, বড় বড় সব অসুরেরা, রাবণ তো ব্রাহ্মণ ছিল কিন্তু দেবতাদের পূজা করেছে, কিন্তু ওই ধন সম্পদ ঐশ্বর্য মতে অমর হওয়ার বাসনায় বা অনেক কিছু ফল পেয়ে গেল দেবতা থেকে অহংকারী হয়ে গেল, তাই আরো পাপকর্মে নিযুক্ত হয়ে গেল। এমনকি শেষে সীতামাতা লক্ষ্মী দেবীকেও উপভোগ করার বাসনা তাকেও হরণ করার চেষ্টা করল দেবতাদের বরে। সেই জন্য সর্বমঙ্গলময় কেবল ভগবান সেবাতেই সুযোগ আছে, ভগবানকে গ্রহণের মাধ্যমে। সেই জন্য এখানে সুখদেব গোস্বামী তিনি জানাচ্ছেন যে আমাদের যদি সর্বমঙ্গল করতে হয় জীবনে, তাহলে সে ভগবান হচ্ছেন সর্বমঙ্গলময়, তাই আমাদের যদি কাউকে প্রণাম করতে হয় তাহলে তাকেই প্রণাম করা উচিত যিনি সর্বমঙ্গলময়। তিনি কে? তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাই এই শ্লোকে সেই কথাই বলা হয়েছে যে আমি সেই সর্বমঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি, যার যশগাথা, যার যে যশ রয়েছে জগতে, স্মরণ, যার যশগাথা কীর্তন, যার সমস্ত যশ। দেখুন ভগবান কৃষ্ণ তার কত বড় যশ, ছোট্টবেলায় একদম 7 দিনের শিশু কত বলশালী, পুতনা কালকুট বিষ মাখিয়ে নিয়ে এসছে স্তনের মধ্যে, কৃষ্ণ যে বধ করবে কংসের দ্বারা প্রেরিত হয়ে, মানে কংসের দ্বারা প্রেরিত হয়ে এসছে, আর কৃষ্ণ তাকে বধ করলেন, শুধু বধ করলেননি তাকে উদ্ধার করলেন, গোলক বৃন্দাবনে পাঠিয়ে দেবেন। এরকম যশস্বী কেউ করতে পারে? জড় জগতে কেউ কাউকে বধ করে তাকে উদ্ধার করতে পারে না। কিন্তু কৃষ্ণ তার কিছু হলো না, এরকমই বিষ পান করেও কিছু হলো না, কালকুট বিষ, আমরা যে এক বিন্দু বিষ আমাদের মুখে পড়বে সমাপ্ত হয়ে যাবে, কেউ বিষ দিতে আসবে আপনার মুখে পড়লে মরে যাবেন, সেখানে যশ ঘোষণা হবে না, নিন্দা হবে, নিন্দা হবে, যশ আসবে না। কিন্তু কৃষ্ণ পুত্রনাকে বধ করলেও তার যশ সর্বত্র, এ হচ্ছে যে বিষ দিয়েও পুত্রনার উদ্ধার করলেন ভগবত ধাম, বৈকুণ্ঠ লোকে, মানে স্বর্গলোকে নয়, মানে কি বৈকুণ্ঠে নয়, মুক্তি নয়, তাকে গোলক বৃন্দাবন গতি, মাতৃ গতি দিয়ে দিলেন। যেখানে আমরা যে পাঁচ প্রকার রস রয়েছে, দাস্য সখ্য বাৎসল্য মধুর, তো সেখানে বাৎসল্য যে ভাব পুতনা মারতে এসেছে, কিন্তু বাৎসল্য কৃষ্ণের প্রতি বাৎসল্য ভাব, স্তন প্রদান করব এই ভাব, কিন্তু বিষ মাখিয়ে নিয়ে এসছে, কৃষ্ণের প্রতি হিংসা, মেরে ফেলবো, আমার ভাই বকাসুরকে বধ করে দিয়েছিল, না এই পুতনা, তখন বকাসুর বধ হয়নি, পুতনা পূর্ব লীলায় বলি মহারাজের বোন ছিল, তো সেখানে বলি মহারাজ কাছ থেকে বামন দেব রূপে ভগবান সবকিছু হরণ করে নিয়েছিলেন, তাই প্রতিশোধ নেওয়ার চেষ্টা ছিল যে আমার এরকম যদি সন্তান হতো আমি দুধ পান করিয়ে বিষ দিয়ে তাকে মেরে ফেলতাম, কেন বামন দেব ছোট বাচ্চার মতো বামন দেব এসেছেন, তিন পাদ ভূমি নিয়ে তার বাবা মানে ভাইয়ের বা দাদার সবকিছু নিয়ে নিয়েছেন, সবকিছু, সেজন্য রেগে গেছে, সেই জন্য বুঝলো আমি এরকম করব, তাই পরবর্তীকালে এই পুতনা হয়ে এসেছিল, কিন্তু ভগবান তাকে মাতৃগতি দিলেন, গোলক বৃন্দাবনে পাঠিয়ে দিলেন, বৈকুণ্ঠে নয়, গোলক বৃন্দাবনে পাঠানো, বৈকুণ্ঠে দাস্য ভাব রয়েছে, সম্ভ্রম সেবা রয়েছে, গোলক বৃন্দাবনে এইসব রয়েছে, মাতৃ ভাব রয়েছে। তো যাই হোক, আমরা দেখি গিরি গোবর্ধন পর্বত কত বড়, তার 64 মাইল হচ্ছে তার সারা দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 40 মাইল, উচ্চতা হচ্ছে কত 16 মাইল, এইরকম যে গিরিরাজ গোবর্ধন পর্বতকে কৃষ্ণ 7 বছর বয়সে তার বাম হাতের কেনে আঙ্গুল বলে নাকি বাংলা কড়ি আঙ্গুল দিয়ে তুলে রেখেছিলেন 7 দিন, এত বলশালী। তো সেজন্য এরকম কৃষ্ণের যে সমস্ত বিভিন্ন কার্যকলাপ আছে তার যশ, তো তিনি এরকম ভাবে তারই সমস্ত কথা কীর্তন করা উচিত, আমাদের কীর্তন করা উচিত, সেসব কথা স্মরণ করা উচিত যে ভগবান এরকম ছোটবেলা এরকম করেছিলেন, শকটাসুরকে বধ করলেন, আর সেই সব অসুরেরা ভিন্ন ভিন্ন রূপ মানে ভিন্ন ভিন্ন অভিশপ্ত লাভ করে তারা এখানে অসুর কুলে এসেছে, আর ভগবান তাদের সব উদ্ধার করছেন বধ করার মাধ্যমে, বুঝতে পারছি। তো এইরকম যে ভগবান তার দর্শন করেও আমরা পবিত্র হতে পারি, তার প্রার্থনা গুণগান করা উচিত, বন্দনা, তার কথা শোনা এবং তাকেই পূজা করা উচিত, যার ফলস্বরূপ সমস্ত পাপ একদম চিরতরে ধৌত হয়ে যাবে, বুঝতে পারছি। তো পাপটা আপনা থেকে এই সমস্ত চলে যাবে, ভগবানের নাম শুধু খালি আমরা যদি বলছে নাম হরি নাম আভাসে সব কিছু চলে যায়, নাম আভাসে, তাহলে শুদ্ধ নাম করলে প্রেম পাওয়া যাবে, কৃষ্ণের প্রতি প্রেম, সেজন্য আমাদের উচিত যে সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা এবং তার সব বিষয়ের প্রতি কথার প্রতি বিশ্বাসী হওয়া। প্রভুপাদ তাৎপর্য বলছেন সমস্ত পাপের ফল থেকে মুক্ত হওয়ার সাবলীল পন্থা, এখানে সর্বশ্রেষ্ঠ মহাজন শ্রীল সুখদেব গোস্বামী কর্তৃক বর্ণিত হয়েছে। ভগবানের মহিমা কীর্তন নানাভাবে অনুষ্ঠান করা সম্ভব, করা যাবে না? আপনারা বাড়িতে বসে ভগবানের মহিমা কীর্তন করতে পারেন? যেমন আমরা ভিন্ন ভিন্ন রাজনৈতিক নেতাদের গুণগান করছি, সিনেমা আর্টিস্টদের গুণগান করছি, সময় নষ্ট করছি, যার গুণগান করলে আমার মঙ্গল হবে সেটা করছি না। তা আমরা করছি কারো না কারো গুণগান, কিন্তু আমাদের করা উচিত ভগবানের গুণকীর্তন, রাজনৈতিক নেতাদের নয়। সেগুলি করলে রাজনৈতিক নেতার গুণগান করবেন, তাহলে আপনাকে ডাকবে, আসো আমাদের দলে বৃন্দাবাদ করো। তখন আপনি যাবেন, তখন অন্য দলের লোক দেখবে ও ওই দলে, তখন অন্য লোক পাঠিয়ে ওরা শুট করে দেয়। তাহলে কি হলো, অন্যের গুণগান করতে গিয়ে আপনি মৃত্যুকে ডেকে আনছেন। তো সেজন্য ভগবানের গুণগান করুন। ভগবান গুণগান করতে গিয়ে যদি কেউ মারেও ভগবদ্ধামে যাবেন। যেমন হিরণ্যকশিপু অসুর ছিল, তার পুত্র প্রহ্লাদ 5 বছর বয়স, সে ভগবানের গুণগান করছে, তাই তাকে বধ করতে এসেছে, কিন্তু ভগবান তাকে রক্ষা করেছে। বুঝতে পারছেন? এখানে একটা শ্লোক আছে, সুখদেব গোস্বামী নিজে বলছেন, আমি আধ্যাত্ম রূপ সমন্বিত পরমেশ্বর ভগবানকে আমার সশব্দ প্রণতি নিবেদন করি, যিনি পুণ্যবান ভক্তদের সমস্ত সংকট থেকে উদ্ধার করেন। তাহলে দেখুন, পুণ্যবান ভক্তরা সব সংকট থেকে মুক্ত হয়, কে মুক্ত করেন? ভগবান। যিনি সমস্ত পুণ্যবান ভক্তদের কি করেন, সংকট থেকে উদ্ধার করেন, আর অভক্ত অসুরদের নাস্তিক মনোবৃত্তি বৃদ্ধিতে বাধা দেন, তাদেরকে বধ করে দেন এবং বাধাও দেন, তারা যাতে না আসতে পারে। পারমার্থিক সিদ্ধির সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত পরমংশদের তিনি বিশিষ্ট পদ কেউ দান করেন, কে? ভগবান। ভগবান ছাড়া আর অন্য কেউ দান করতে পারে না। এই জন্য আমাদের এসব জিনিস ভাগবত গীতা ভাগবত থেকে শোনা উচিত ভালো করে। তো সেজন্য আমাদের ভগবানের মহিমা নানাভাবে অনুষ্ঠান সুযোগ রয়েছে, এই জন্য নামটা প্রচার হচ্ছে, সেখানে প্রতি সপ্তাহে একদিন সাধু সঙ্গে ভগবানের মহিমা প্রচার, ভগবানের নাম গুণগান কীর্তন করা যেতে পারে সাধু সঙ্গের মাধ্যমে। আর নিজের বাড়িতে ছেলে মেয়েদেরকে নিয়ে বসবেন, প্রতিদিন বসবেন, নিত্যম, একদিন না, 7 দিন না, মানে পুরা সারা সপ্তাহই গৃহস্থ তার বাড়িতে ছেলে মেয়েদের নিয়ে শ্রবণ কীর্তন করবে ভগবানের। কতজন করেন প্রতিদিন বাড়িতে ছেলে মেয়েকে নিয়ে হরিনাম জপ, তুলসীর সামনে গীতা ভাগবত পড়া, কতজন করেন? হাত তুলুন, অনেকেই করেন। তা আমি প্রার্থনা করব গুরুদেবের নির্দেশ, শ্রী জয়পিতা সাই গুরু মহারাজ বলেছেন প্রত্যেক দিন ভক্তরা যেন সাধুসঙ্গ করে। নামহট্ট মহামিলন তো সপ্তাহে একদিন হচ্ছে, তো আপনারা বাড়িতে ছেলে মেয়ে গৃহস্থ আশ্রম না, তো যেন প্রতিদিন তাহলে এই সুযোগ এসে যাবে, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন এসব পূজন, আপনারা পূজা করছেন ভগবানের, রান্নাটাও একটা পূজার মতো, রান্নাটা ভগবানকে ভোগ লাগবে, এটাও তো পূজা, তো মায়ের রান্না করে সেবা করছে। তো যাই হোক, এভাবে প্রভুপাদ এখানে সুন্দর কথা বললেন। তাই যেমন আমরা স্মরণ মন্দিরে ভগবানের বিগ্রহের দর্শন প্রতিদিন করা যায়, নিজের বাড়িতে বিগ্রহ আছে দর্শন করা উচিত, ভগবানের সামনে তার বন্দনা গুণকীর্তন করতে হবে, ভগবানের আগে গুণকীর্তন করবেন, নিজের কথা না বলে আমরা নিজের কথা বলি, ভগবান আমি খেতে পাচ্ছি না, আমার ছেলে মেয়ে বিয়ে হচ্ছে না, এইসব কি বলি না, আমি ভগবানের কথা ভাববো, তার গুণগান করব, ভগবান আমার কথা ভাববে, আমার ছেলে মেয়ে বিয়ে হচ্ছে না হচ্ছে সেটা পূর্বের কর্ম অনুসারে, আমার ভগবান তাই করে দেবে নাকি? না, কর্ম অনুসারে সব হবে, কিন্তু আমি যদি ভগবানের শরণাগত থাকি, ভগবান অটোমেটিক সব সম্পন্ন করে দেবেন। তো এই জন্য আমাদের দৃঢ় বিশ্বাস থাকতে হবে। একবার নারদ মুনি যাচ্ছিলেন হরিনাম করতে করতে, বিনা বাজিয়ে বাজিয়ে নারায়ণ নারায়ণ নারায়ণম এরকম বলতে বলতে যাচ্ছেন, হঠাৎ করে একটা বকুল গাছের নিচে এক সাধু বসে আছে, হরিনাম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম রাম রাম, এইভাবে জপ করবেন, শুনবেন আর জপ করবেন, যেটা সেটা শুনবেন। তো সাধু এরকম হরিনাম জপ করেছেন,
শুনে শুনে
প্রভুপাদ বলছেন চ্যান্ট এন্ড হিয়ার, জপ করো এবং শুনো, তাহলে আমাদের সিদ্ধি হবে। আমরা তো মনে মনে করি এদিক সেদিক চলে যাই মন, তো যেন শুনতে হবে, অন্য কিছু ধ্যান করতে হবে না, কৃষ্ণ এরকম সেরকম না, কেবল হরে কৃষ্ণ এই ধ্যান করবে প্রভুপাদের শিক্ষা। তো এই সাধু বকুল গাছের নিচে বসে হরি নাম করছেন, নারদ মুনি যখন গেছেন সেখানে সাধু দর্শন করে সেখানে তাকে কিছু জিজ্ঞাসা করেছেন, কুশল জিজ্ঞাসা করেছেন, তখন সাধু নারদ মুনিকে প্রণাম করেছেন। সাধু দর্শন করলে প্রণাম করতে হয়, নারদ মুনি মহান সাধু, তুজন আমার প্রত্যেকে প্রণাম, তিনি প্রণাম করেছেন নারদ মুনিকে। তো নারদ মুনিকে জিজ্ঞাসা করেছেন, নারদ মুনি আপনি কোথায় যাচ্ছেন? না আমি একটু বৈকুণ্ঠের দিকে যাচ্ছি। ও তাই নাকি? তো নারায়ণকে জিজ্ঞাসা করবেন আমি কতদিন পরে বৈকুণ্ঠে আসতে পারবো, ফিরতে পারবো, আমার কত জন্ম লাগবে। ঠিক আছে, তো নারদ মুনি চলে গেলেন বৈকুণ্ঠে, গিয়ে নারায়ণের কাছে সেবা করলেন, থাকলেন, ভগবানের মহিমা সমস্ত শুনলেন সেখানে অন্য ভক্তদের কাছ থেকে, তারপর ভগবানের সেবাও করলেন নারদ মুনি। তো একদিন সুযোগ এসছে, নারদ মুনি জিজ্ঞাসা করলেন প্রভু আপনার এক শুদ্ধ ভক্ত সে আমাকে জিজ্ঞাসা করেছে কতদিন পরে কত জন্ম লাগবে তাকে এখানে আসতে। তখন ভগবান বললেন তার এখন 10 জন্ম লাগবে, বহু জন্ম লেগে যাবে, 10 জন্ম। তুমি এত হরিভজন করছো 10 জন্ম লাগবে? বলছে হ্যাঁ, যাও তাকে বলবে 10 জন্ম লাগবে। তো নারদ মুনি এভাবে আবার ঘুরতে ঘুরতে উনি ভুলে গেছেন ওই সাধুর কথা। হঠাৎ আবার ওই রাস্তা দিয়ে একদিন অনেকদিন পরে যাচ্ছেন, যেতে আবার সাধুর দর্শন হয়েছে। বললেন আরে নারদ মুনি আপনি এখন কোথা থেকে এলেন? বললেন না না আমি তো এই তো ঘুরতে ঘুরতে এদিক দিকে যাচ্ছিলাম। বললেন না আমি যে প্রশ্ন করেছিলাম জিজ্ঞাসা করতে বলেছিলাম, বললো আমি তো ভুলে গেছি রে। মনে পড়ছে, হ্যাঁ নারায়ণ বলেছিলেন তোমার 10 জন্ম লাগবে আর ফিরতে। তখন সেই সাধু উঠে দাঁড়িয়ে 2 হাত তুলে যে ভগবান আমাকে অ্যাকসেপ্ট করেছেন, গ্রহণ করেছেন, 10 জন্ম হলেও আমি ভগবানের কাছে ফিরতে পারবো, এইরকম আনন্দে নৃত্য গীত করতে করতে ভগবানের গুণগান করতে করতে একদম প্রেমে বিহ্বল হয়ে ওখানে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে ভগবান ওখানে আবির্ভূত হয়ে গেছেন, শঙ্খ চক্র গদা পদ্মে হরি বল, ভগবান সেখানে আবির্ভূত হয়েছেন। নারদ মুনি দেখছেন প্রভু আপনার কথা তাহলে মিথ্যা হয়ে গেল, আপনি তো আমাকে বলতে পারতেন যে আমি এই সঙ্গে সঙ্গে যাচ্ছি দেখা দিব। বলে না না নারদ তোমার কথাই ঠিক, আমি বলেছিলাম আসলে ও যে ভজন করছিল তখন অতটা সিদ্ধি লাভ করেছিল না, অতটা ওর ঐকান্তিকতা এসেছিল না, কিন্তু তোমার সঙ্গ তোমার কথা শুনে তোমার মুখে আমার কথা শুনেছে, হ্যাঁ তাই সে বিহ্বল হয়ে প্রেমে এমন ভাবে তার ভক্তিটা এমন বেড়ে গেছে, অত একদম আগ্রহ আমার প্রতি, তাই আমি আর থাকতে পারবো নাকি? থাকতে পারলাম না, তোমার সঙ্গ তোমার কথা এবং আমার প্রতি তার ঐকান্তিক যে নিষ্ঠা, যে দৃঢ় বিশ্বাস যে 10 জন্ম পরে হলেও আমি ভগবানের সাক্ষাৎ পাবই, এই যে দৃঢ় নিষ্ঠা বিশ্বাস আমাদের কি হয় যদি কেউ গালি দিয়ে দেয় তোর আর হবে না যা ভাগ 1 কোটি জন্ম লাগবে, তখন আমরা রেগে মেগে এই সাধু নাকি মিথ্যা কথা বলছে, আমি অত শুদ্ধ ভক্ত, আমরা নিজেকে খুব শুদ্ধ ভক্ত বলে জাহির করি না, এই কারণে আমরা ভগবানের কৃপা পাই না। যে ভগবান আমি অত অযোগ্য 10 জন্ম পরে হলেও আমার কাছে আসবেন দেখা দিতে, আর এদিকে দৃঢ় বিশ্বাস হয়ে গেল যে আসবেনই, তো সেটাই আমাদেরকে বুঝতে হবে, সেই জন্য আমাদের দৃঢ় নিষ্ঠা। শত বাধা গঞ্জনা লাঞ্ছনা বিপদ আসবে কিন্তু ভগবানের ভজনা, গুরুদেব বলেছেন যে তিনি ভগবতধামে নিয়ে যাবেন, কিন্তু আমরা যদি তার কথা গ্রহণ করে থাকি, সংকল্প করে থাকি, হ্যাঁ প্রার্থনা দীক্ষার সময় আমরা প্রার্থনা করেছি যে আমি তোমার চরণে আত্মসমর্পণ করলাম, তুমি যা কিছু আমাকে আদেশ করবে আমি সেই সবগুলি গ্রহণ করব, কিন্তু আমরা ভঙ্গ করে দিই, তাই জন্য ভগবানের কৃপা কী করে আসবে? ভগবানের কৃপা এই জন্য আমাদের হয় না, আর আমাদের দেহাত্ম বুদ্ধি নিজে কর্তা অভিমান চলে আসে, আমি করলাম এত প্রচার এই জন্য এত সব ভক্ত হয়েছে। হ্যাঁ আমরা হাওড়া মেদিনীপুর হুগলি জেলা প্রচারকরা যাচ্ছে বা আপনারাও করছেন, ওই তো আমি অত কিলো ভক্ত করালাম বলে তো আমাদের জেলা প্রচারক দীক্ষার যোগ্য হলো, দীক্ষা করে দিলেন, আমি তো আর করেছি না,
কিন্তু গুরু মহারাজের কৃপায় জেলা প্রচারক গেছেন, আর জেলা এইসব পরম্পরা সূত্রে আমি এই কৃপাটা পেয়েছি বলে আজকে আমি অতগুলি লোককে কথা বলতে পেরেছি। আমি করলাম, তারপরে দুদিন পরে বলে গুরুদেব কি করলেন, আমি এখন দীক্ষা দিব তোমাদের। বহু ভক্ত এরকম এখন মানসিকতা চলে আসছে, কলি মায়া এরকম আমাদেরকে নিয়ে যাবে নিচের দিকে, সেজন্য খুব সাবধান। যেহেতু আমরা সাধু সঙ্গে আনুগত্যে না থাকার ফলে এটা হয়ে যায়, তো আনুগত্যে থাকতে হবে। আনুগত্য মানে সেই বৈষ্ণবের প্রতি দৃঢ় বিশ্বাস নিষ্ঠা। তাই নারদের কথার প্রতি বিশ্বাস করলেন, ও প্রভু আপনার কাছে এটা সত্যি বলেছেন? বলছে হ্যাঁ প্রভু নিজের মুখে বলেছেন 10 জন্ম লাগবে। তাহলে প্রভু বলেছেন যখন 10 জন্ম, তাহলে আমার আর কোনো চিন্তা নেই, ভগবান তো এই তো আমাকে গ্রহণ করে নিয়েছেন। এই যে দেখুন, গুরুদেব যখন বলে দিয়েছেন যে তুমি ভগবত ধামে যাবে নিষ্ঠার সহিত করবে, এই যে ভগবান গুরু প্রতিনিধি, গুরুদেব হচ্ছেন ভগবানের প্রতিনিধি, সেবক ভগবান, তাই আমাদের সেবার মাধ্যমে তিনি আমাদেরকে কৃষ্ণের কাছে নিয়ে যান। তাই আমরা যদি সেবা গ্রহণ করি, হ্যাঁ গুরুর শিক্ষাটাকে এবং ভগবানের সেবাটা যদি সেভাবে করি, তাহলে অবশ্যই আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারব। তো এইভাবেই ভগবানের গুরুদেব বলেছেন ভগবানের কথা দৈনিক শ্রবণ করো, স্মরণ করো, বন্দনা করো। তো সুখদেব গোস্বামী বলছেন, আর গুরুদেব সেই কথা পুনরাবৃত্তিকরণ করেন, প্রতিদিন ছেলে মেয়েকে নিয়ে বসবে, হরিকথা শুনবে, গীতাভাগ শুনবে। হ্যাঁ তো সেজন্য আপনারা করছেন, আর যারা করছেন না আমি ভিক্ষা চাইব, প্রার্থনা করব আপনারা করবেন, যারা করেন না দৈনিক করবেন, আর নাম হট মহামিলনে মিশবেন। কে আপনাকে খারাপ কিছু বলে দিল সেখানে হয়তো না না ও আমাকে এরকম বলেছিল, আমি ওই নাম হটে যাবো না, অন্য নাম হটে যাবো, তো এটা ঠিক না। হ্যাঁ তাহলে ওখানে যদি আমার গুরুদেব আসেন, গুরুদেবের প্রতিনিধি আসেন, তাহলে আমি যাব না, তাহলে আমি শরণাগত হলাম কি করে? তার মানে এখানে বোঝা যায় আমি দেহাত্ম বুদ্ধিতে রয়েছি, অভিমানী রয়েছি, নিজেকে কর্তা সাজাচ্ছি, তাই আমার গুরু কৃপা আমার প্রতি হবে না। আমি অন্য জায়গা সঙ্গ করলেও এখানে আমি খারাপ করছি, অপরাধ করছি, তাই অপরাধী কি কোনোদিন কৃষ্ণ কৃপা পাবে? পাবে না। তো সেই জন্য সাবধান আমাদের থাকতে হবে, সেই জন্য সবাইয়ের কাছে আমাদের প্রীতি বিনয় প্রীতি বিনিময় আদান প্রদান করতে হবে। আমার একটা সংঘ আছে, সেখানে তো যাবই, সাপ্তাহিক মহামিলন আমি যোগদান করবই, এটা গুরুদেবের নির্দেশ, প্রচারকের নির্দেশ। হ্যাঁ আর সময় আছে, অন্য জায়গায় সাধুসঙ্গ হচ্ছে, সেখানে আমি আমার অথরিটিকে বলে যে প্রভু আমি ওখানে সাধুসঙ্গ করতে পারি না। হ্যাঁ হরিকথা শোনা যাবে সব জায়গায়, কিন্তু অনুমোদিত হতে হবে, অনেক জায়গায় হরিকথা হয়, সেজন্য আমার প্রচারক জানে কোথায় আমার যাওয়া উচিত না উচিত না, সেখানে আমি কীরকম ধরনের, আমার সম্বন্ধে তিনি জানেন। হঠাৎ করে কোনো অন্য জায়গা থেকে কেউ সাধু এসে গেছে, বৃন্দাবন থেকে বাবাজি এসে গেছে, অনেক উন্নত কথা বলছে, তখন আরে আমাদের প্রচারক তো এইসব উন্নত কথা বলে না, আমার গুরু তো এরকম বলে না, এটাই ভালো লাগছে। কিন্তু আমি অযোগ্য সেটা শুনে একদিন আবার গুরুচরণ অপরাধী হয়ে ওইটা শুনে আস্তে আস্তে আমি অধঃপতন হয়ে যেতে পারি, আগাবো না। একবার একই ইস্কনের ভক্ত হলেও শুনতে গেলেও আমাদের জানতে হবে কোথা থেকে আমাকে শোনা উচিত, অনুমোদিত প্রচারক হওয়া চাই। অনেক ভক্ত যেখানে সেখানে গিয়ে বলে দিচ্ছে, না সেও প্রচারক হিসাবে অনুমোদিত কি না সেটাও জানতে হবে। আমাদের ইআইডিসিতে মিটিং হচ্ছিল যে ভাগবত কথা বলবে ইস্কন মন্দির ইত্যাদিতে, সেটা পাস করতে হবে, কে ভাগবত কথা বলতে পারবে, অনুমোদন করাতে হবে। দেখুন তাহলে অনুমোদন করলে সে ওই এলাকায় মন্দির পক্ষ থেকে ভাগবত করতে পারে, যাকে তাকে নিয়ে আসে নয়। এরকমই শিক্ষা দেওয়া হচ্ছে। গুরু মহারাজ দীক্ষা প্রশ্ন তো লিখেছেন যে ভাগবত কথা শুনবে অনুমোদিত প্রচারক থেকে, যার তার থেকে না। কেন না, আপনাকে চিনেন ছোট থেকে, প্রথম থেকে, যে আপনি কোন ধরনের, আস্তে আস্তে আপনি বিবাহ করেছেন বা ছেলে মেয়ে হয়েছে। কিন্তু আমাদের একবার শুনলেন এক ভক্ত, ইস্কনেরই ভক্ত বলছে, আমাদের একাদশী নির্জলা করতে হয়, আপনার কাছে গিয়েছেন একাদশী দিনে, আজকে সবাই আপনারা নির্জলা করুন, কেন নির্জলা করতে হয়, শাস্ত্রে বলা হয়েছে। একই শাস্ত্রের কথা অধিকার অনুসারে আমাদের বলা উচিত, আজকে আপনাদের সবাইকে করতে হবে নির্জলা। তো প্রভু বলেই চলে গেলেন, তখন সব শুরু করে দিলেন, বাচ্চা টাচ্চা সব নির্জলা, এখানে ঘটনা ঘটেছিল একটা শান্তিপুরে, প্র্যাকটিক্যাল কথা বলছি। তো শান্তিপুরে এরকম মায়াপুরে কোনো ভক্ত বলেছে, না তোমার প্রচারক জানে না নির্জলা একাদশী করতে, এই যে শাস্ত্রে লেখা আছে, শাস্ত্রে অনুকল্পর কথাও লেখা আছে সেটা বলেনি, অধিকার অনুসারে এই জন্য প্রচার করতে হয়। তো উনি বললেন এই একটা জিনিস আমি দেখলাম, হ তাহলে আমাদের প্রচারক ভুল করছে মনে হয়। তো সঙ্গে সঙ্গে নির্জলা শুরু করে দিয়েছে, ছেলে মেয়েদেরও খেতে দিচ্ছে না। তখন স্ত্রীর সাথে ঝগড়া লেগেছে, ছেলেরা কান্না করছে, না না প্রসাদ দাও, ফল দাও, আলু সিদ্ধ দাও, যা আজ নির্জলা প্রভু বলে গেলেন শুনেনি। তখন স্ত্রীর সাথে একাদশী দিনে ঝগড়া, আর স্ত্রীকে পিটানি শুরু করে দিল একাদশী দিনে। তাহলে এই নির্জলার ব্রত ফল, স্ত্রীকে পিটাচ্ছে দুইবার। তখন স্ত্রী ফোন নেই, বাপের বাড়ি কাছে চলে গেছে, আমি অন্য জায়গায় আছি, তো আমাকে ফোন করছে অন্যদের থেকে, তখন ল্যান্ড ফোন, মোবাইল হয়নি। তো এরকম সব, আমি বাপের বাড়ি চলে এসেছি, আমি না স্বামীর কাছে যান আমি বলছি। তারপরে উনি গেলেন, তারপরে আমি পরে অন্য ফোন মাধ্যমে ডেকে ওনাকে বললাম যে আপনিও অধিকারী নন নির্জলা করার, আমাদের গুরুদেব এরকম বলেননি, গুরু মহারাজও বলেন না নির্জলা করতে সবাইকে, বুঝতে পারছেন? আপনারা শ্যুট করবে না, এখন করছে নির্জলা ঠিক আছে, কিন্তু আপনি নির্জলা করতে গিয়ে লোকের বাহা বা প্রতিষ্ঠা পেতে গিয়ে, আমি নির্জলা করি সব একাদশী করতে গিয়ে, লাস্টে একাদশী দিনে ঘুমিয়ে আছেন, পর সমালোচনা করছেন, তাহলে এই ব্রতের কোনো মূল্য নেই। একাদশীর মাহাত্ম্য ভক্তি লাভ করা। হ্যাঁ নির্জলা আপনার শ্যুট করবে ঠিক আছে, কিন্তু বাচ্চাদেরকে নির্জলা করানো দরকার নেই, অধিকার অনুসারে হ্যাঁ শিক্ষা দিতে হবে। সেজন্য গীতা ভাগবত শাস্ত্রের সমস্ত কিছু আমাদের অধিকার অনুসারে গ্রহণ করতে হবে, অনেক কথা শাস্ত্রে থাকলেও বিচার করতে হবে। সেই জন্য আমরা ক্রমান্বয়ে বলি, মাছ মাংস খাওয়ার লোকে বলে একদিন ছাড়ুন সপ্তাহে, আস্তে আস্তে ভোগ লাগিয়ে প্রসাদ খান, হরিনাম দুই মালা করুন, আস্তে আস্তে গীতা ভাগবত পড়ুন, স্বাভাবিকভাবে যখনই উচ্চ আস্বাদন হবে আপনা থেকে খারাপ জিনিসগুলি চলে যাবে, জোর করে নয়। তো সেজন্য আগে স্বাভাবিক স্তরে অনুশীলন আমাদের করতে হবে, অভ্যাস। আমি এখন একাদশী করি না, বাচ্চারা শুরু করেছে না, তাদেরকে বললাম নির্জলা করো না, তাকে অভ্যাস করতে বলতো, ঠিক আছে যেদিন পারবেন সেদিন নির্জলা করবেন, অন্তত দুপুর পর্যন্ত রাখুন একদিন, তারপরে একদিন সন্ধ্যা পর্যন্ত রাখুন একদিন, তারপরে সন্ধ্যা রাখেন, আবার একদিন দেখা গেল সারা দিন রাত রাখলেন। তো এইরকম করে অভ্যাস করতে, হঠাৎ করি না, কিন্তু রোগ হয়ে গেল ঘুমালাম, নির্জলা করে কি লাভ হলো? উপবাস মানে নিকটে বাস, ভগবানের কথা বেশি করে শ্রবণ কীর্তন সাধুসঙ্গ ভক্তি কী করে লাভ হবে? সেগুলাতে বেশি বাস, উপবাস করেও হবে না, হ্যাঁ নানা ব্রত করেও হবে না, কিন্তু যদি আমার নিষ্ঠা কৃষ্ণ সেবার প্রতি না থাকে, গুরু বৈষ্ণবদের প্রতি আসক্তি না থাকে, তাহলে এই সমস্ত কিছু ব্রতর ফলও লাভ হবে না, সেজন্য অপরাধ করলাম কিছু হবে না। তো সেই জন্য সরল হতে হবে, সাবধান থাকতে হবে। তো এইভাবে আমরা ভগবানের সেবাতে নিজেকে নিযুক্ত করতে পারি। তো শ্রীমদ্ ভাগবত অথবা শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবানের যে সমস্ত মহিমা কীর্তিত হয়েছে তা শ্রবণ, মধুর সঙ্গীত সহ ভগবানের মহিমা গান করার মাধ্যমে অথবা শ্রীমদ ভাগবত বা শ্রীমদ ভগবদ গীতা আদি শাস্ত্র পাঠের মাধ্যমে উভয় প্রকার কীর্তন অনুষ্ঠান করা যায়। তাই জন্য দৈনিক গীতা ভাগবত পড়বেন, ভগবানের মধুর গুণগান করবেন, কীর্তন করবেন। ভগবানের দৈহিক অনুপস্থিতিতে ভক্তদের নিরাশ হওয়া উচিত নয়, যদিও তারা মনে করতে পারেন যে তারা তার সঙ্গলাভ থেকে বঞ্চিত হয়েছেন। কীর্তন শ্রবণ স্মরণ ইত্যাদি ভক্তঙ্গের কোনো একটি অঙ্গের অথবা সবকটি অঙ্গের অনুশীলন করার ফলে অপ্রাকৃত প্রেমময়ী সেবা সম্পাদনের মাধ্যমে ভগবানের সান্নিধ্যের ইপ্সিত ফল লাভ করা যায়। দেখলেন ওই সাধু বকুলতলায় হরিনাম করছিল ভগবানের অনুপস্থিতিতে, হ্যাঁ কিন্তু ভগবানের নাম করছে, কিন্তু সাধু নারদমুনির কথা শুনে বিশ্বাস হলো, দৃঢ় বিশ্বাস, নৃত্য করতে লাগলেন ভগবানের গুণগান করতে, আর স্বয়ং ভগবান এসে উপস্থিতই হয়ে গেলেন। ধ্রুব মহারাজ তিনি কি ভগবানকে দেখতে পেয়েছিলেন? কিন্তু নারদমুনির কথায় বিশ্বাস করে ভজন করতে শুরু করলেন, বললেন তুমি একদম নিষ্ঠার সহিত ভজন করবে, এই নাম করবে, কোনো মতে বন্ধ করবে না। সে নিষ্ঠার সহিত অনেক বাধা আসবে, কিন্তু ভজন করতে গিয়ে, হরিনাম করতে গিয়ে মায়া পরীক্ষা করবে, কলি পরীক্ষা করবে, এমনকি আপনার গুরু বৈষ্ণবেরাও পরীক্ষা করবে। আমরা অনেক সময় বুঝতে পারবো না কোনো বৈষ্ণব কীভাবে পরীক্ষা করছে, ভগবান কারুর দ্বারা হয়তো পরীক্ষা করতে পারেন, না আমার সঙ্গে গিয়েছেন বা মায়াপুরে এসেছেন, কেউ আপনাকে গালি দিয়ে দিল, এখানে ঢুকেছিস কেন, যাও। সেখানে আপনার এই মন্দিরে এলাম সাধু মন্দিরের ব্রহ্মচারী এরকম আমাকে বলল, আমি আর নেই তোমাদের সঙ্গে, যা আমি অন্য জায়গায় যাব, রামকৃষ্ণ মিশনে চলে যাব। তাহলে আর হলো না, কত দেখুন গালি গালাজ শুনলে হো আমি নিশ্চয় এরকম আমার মনে গালি দিলেন, আমার কিছুই ভুল ছিল হয়তো, বা নাও থাকলেও আমি পূর্বজীবনে কিছু ভুল করেছিলাম, ঠিক আছে। তখন প্রভুর পা ধরে, প্রভু না আমাকে শাস্তি দিন, বা যা কিছু যদি ভুল হয়ে থাকে মনে করেন আমাকে সংশোধন কী করে হবে সেটা বলুন, এ হচ্ছে উপায়। কিন্তু আমরা যদি রেগে পালিয়ে গেলাম, মন্দিরে এসে ঘর পেলাম না, পালিয়ে গেলাম, বারান্দায় থাকতে দিল আমাদের প্রচারক, আমরা আসলে কত পালং দিয়ে দিই, ঘর দিয়ে দিই, প্রসাদ দিই। এটা গুরুর আশ্রম, আমার বাড়ি, এখানে কোথায় থাকছি, মায়াপুর ধাম ভগবানের গৃহ, এখানে ঘরে থাকছি না বারান্দায় থাকছি, ওই বিচার করলেই তাহলে এই গৃহের প্রতি আসক্তি এই জড়জগতে আবার আসতে হবে। ধামের প্রতি আসক্তি মানে যে কোনো জায়গায় ধামে থাকবো তার মানে ভগবত ধামে তাড়াতাড়ি ফিরে যেতে পারব, বুঝতে পারছেন? তো এইগুলি শিখুন, তাহলে আনন্দ লাভ করবেন। তো সেজন্য ভগবান বা তার ভক্তের অনুপস্থিতিতে অনেক সময় নিরাশ হয়, প্রচারক আসছে না, নিরাশ হবেন না, ভগবান গুরুদেব পাচ্ছি না আমার বাড়িতে, এরকম নিরাশ হবেন না। কিন্তু গুরুর কথা পালন করবেন, তাতেই গুরু সঙ্গ পাবেন। গুরুর কথা যদি পালন করেন, গুরুদেব এসে আপনাকে স্বপ্নেও উপদেশ করবেন। অনেক ভক্ত বলে যে গুরুমহাজ এই কথাটা আমাকে এসে বললেন, গুরুমহাজ এসে এই জিনিসটা চাইলেন। তাহলে দেখুন গুরুদেব সঙ্গ দান করছেন স্বপ্নের মাধ্যমেও। আবার হঠাৎ করে একদিন দেখা যাবে গুরু মহারাজ আপনার সামনেই হাজির। একটা ভক্ত বলছিল, আমি বারবার চিন্তা করতাম, কিন্তু স্বপ্ন দেখতাম, কিন্তু হঠাৎ করে একদিন বড় ওই সুলভ কিচেনে গুরু পূজা হচ্ছিল আর গুরু মহারাজ এসছেন। তখন গুরু মহারাজ পাটা এখানে এরকম দাঁড় করিয়ে বলছে, আমার জুতোটা নিয়ে এসে আমার পায়ে পরাও। সেই ভক্তটাকে ডাকছে, সে জানেই না, জুতোটা নিয়ে আসো পায়ে লাগাও। সে অবাক হয়ে গেল যে আমি এরকম চিন্তা করতাম কখন গুরু মহারাজের পায়ে একটু স্পর্শ করব, এরকম সুযোগ কি হবে, আর আমাকে ঠেলে দিল, পা স্পর্শ করতে পারলাম না, আর আমি আর এরকম গুরু কি হবে লাভ, তো পালিয়ে গেল, তাতে কৃপা হবে না। আপনি যদি ঐকান্তিক হন, নিষ্ঠা থাকে গুরু সেবার প্রতি, আদেশের প্রতি, এই দিন গুরুদেব ডেকে নিয়ে আসবে আপনাকে, তার কাছেই চলে আসবে। এই বহু ভক্ত এরকম তারা বলে, সেটা আমি দেখি যে কত তারা নিষ্ঠার সহিত গুরুদেবের চিন্তা করে, বুঝতে পারছেন? একবার গুরু মহারাজকে একটা ভক্ত বলছেন, দুবাইয়ের ভক্ত, যে গুরু মহারাজ আপনি একবার আসুন, ইমেলে হচ্ছে, ও ইচ্ছা গুরু মহারাজ এইদিকে আসবেন মুসলিম কান্ট্রি, কখন আসবেন? তো গুরু মহারাজ লিখেছেন, তুমি যেদিন ভাগবত সমাপ্ত করবে অধ্যয়ন আমি ওই দিন তোমার কাছে পৌঁছাব, এরকম বলে দিয়েছেন গুরু মহারাজ। তোর যেদিন ভাগবত সমাপ্ত হয়ে গেছে অধ্যয়ন, আর ওই দিন দেখছি গুরু মহারাজ ইমেল লিখছে, আমি তোমার ওই কালকে তোমাদের ওখানে পৌঁছাবো, তোমরা আয়োজন করো। তখন ও আনন্দে আর নাচছে যে গুরু মহারাজ একটা ইমেলে দিয়েছিলেন ভাগবত যেদিন সমাপ্ত করবে, আর আজ আমার সমাপ্ত হয়েছে ইমেল পেলাম যে গুরু মহারাজ কালকে আসবেন এখানে। জয় পিতা স্বামী গুরু মহারাজ কি, প্রভুপাদ কি। তাই জন্য গুরু বৈষ্ণব কথার প্রতি শাস্ত্রের নিষ্ঠা যদি আমরা রাখতে পারি, বিশ্বাস করতে পারি, দেখুন এই যে বিশ্বাস করছে গুরুদেব গিয়ে হাজির হয়ে যাচ্ছেন, গুরু অনুপস্থিত ওখানে প্রচার করছে মুসলিম কান্ট্রিতে, গুরু মহারাজকে মানে সাক্ষাৎ পাচ্ছে না, কৃপা চাইছে, কিন্তু ভাগবত কৃপা, ভাগবত তো ভগবান, সেখানে সব সাধুদের কথা আছে, গুরু কৃপা সেখানেও আছে। তো সেজন্য আমরা ভাগবত গ্রহণ করব সঠিকভাবে, গুরু কৃপা আমরা লাভ করতে পারব, গুরুর নির্দেশটা যদি ঠিকঠিকভাবে পালন করি। তো সেজন্য অনুপস্থিত হলেও ভগবান গুরু বৈষ্ণবেরা নিরাশ হবেন না, তাদের কথা আলোচনা করবেন, তখন তাদের সঙ্গ পাবেন। যদিও তারা মনে করতে পারেন যে তারা তার সঙ্গ লাভ থেকে বঞ্চিত হয়েছেন, কিন্তু প্রভাত বলছেন, কীর্তন শ্রবণ স্মরণ ইত্যাদি ভক্ত অঙ্গের যে কোনো একটি অনুশীলনের মাধ্যমে, প্রেমময়ী সেবা সম্পাদনের মাধ্যমে ভগবানের সান্নিধ্য লাভ করা যাবে। হরি বল। এমনকি ভগবানের দিব্য নাম কৃষ্ণ অথবা রাম উচ্চারণের ফলে তৎক্ষণাৎ সমস্ত পরিবেশ চিন্ময়ত্ব প্রাপ্ত হবে, শুদ্ধ পবিত্র হয়ে যাবে। ভগবানের নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। আমাদের নিশ্চিতভাবে জেনে রাখা উচিত যে প্রভুপাদ বলছেন যেখানে এই প্রকার শুদ্ধ ভগবত ভক্তির অনুশীলন হয়, কোন প্রকার দৈনিক শ্রবণ কীর্তন স্মরণ ইত্যাদি গুরুর আদেশ পালন হচ্ছে সেখানেই প্রভুপাদ বলছেন ভগবান সেখানে উপস্থিত থাকেন। তার মানে আমরা হয়তো দেখতে পাচ্ছি না কিন্তু থাকেন। কি করে বোঝা যায়? আমরা যখন প্রসাদ খাই তখন অনুভব হয় প্রসাদটা কি স্বাদ, আর খারাপ জিনিসের প্রতি আর মনটা যায় না। তাহলে জানতে হবে ভগবান আপনার ওখানে উপস্থিত থাকেন, পবিত্র হয়ে যাচ্ছেন। অনেক আজে বাজে চিন্তাধারা ছিল আগে, কিন্তু সেগুলি আর হয় না। তোমার ভগবান উপস্থিত আছেন বলেই তো আজে বাজে চিন্তা থেকে মুক্ত হয়েছেন, নাহলে কী করে হবেন? বুঝতে পারছেন? এভাবে তেমনি সুদক্ষ পরিচালনা সরি এখানে, তার ফলে নিরপরাধে ভগবানের নাম কীর্তনাকারী ভগবানের সান্নিধ্য লাভ করেন। আর নিরপরাধে ভগবানের নাম করতে হবে, কে ভগবানের সান্নিধ্য পাবে? নিরপরাধী নাম কীর্তনকারী ব্যক্তি। তাহলে নিরপরাধে নাম করতে হবে। দশ নাম অপরাধ আছে, নামট পরিচয় লেখা আছে, আপনারা শুনেছেন। প্রথম সাধু নিন্দা, সেটা থেকে আমাদের মুক্ত হতে হবে ফার্স্ট, বুঝতে পারছেন? তো সেই জন্য নাম করবো আবার পাপকর্ম করবো এইসব ভাবনা, তো এরকম দশ নাম অপরাধ শুনবেন, দশ নাম অপরাধ প্রত্যেক দিন, আর বুঝবেন যে অপরাধ শূন্য হলে ভগবানের কৃপা পাওয়া যায়। সুদক্ষ পরিচালনায় যথাযথভাবে স্মরণ এবং বন্দন হলেও ইপ্সিত ফল লাভ করা যায়। ভগবত ভক্তির মনগড়া পন্থা প্রস্তুত করা উচিত না। মনগড়া অনেকে করে, গুরু বৈষ্ণবদের কথা অনুসারে চলে না, নিজের মতোই চলে, নিজের মতো চলবেন না। কেউ মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহ আরাধনা করতে পারে, অথবা অন্য কেউ মসজিদে বা গির্জায় তার নির্বিশেষ রূপের উদ্দেশ্যে ভক্তিভরে প্রার্থনা নিবেদন করতে পারে। মন্দিরে আরাধনা অথবা গির্জায় প্রার্থনা করার মাধ্যমে মানুষ নিশ্চিতভাবে পাপের ফল থেকে মুক্ত হতে পারে, যদি সে পুনরায় পাপ না করার ব্যাপারে সচেতন থাকে। আর যদি পাপকর্ম না করেন, প্রার্থনা করলেন আবার পাপকর্ম করবেন, তাহলে হবে না। তাই ভগবত ভক্তি অনুশীলনের ফলে স্বেচ্ছাকৃতভাবে পাপ করার মনোভাবকে বলা হয় নাম ন বলাদ হি পাপ বুদ্ধি, যস্য হি পাপ বুদ্ধি, নাম বলে পাপাচরণ করা। এই ভগবত ভক্তির অনুশীলনে এটি হচ্ছে সবচাইতে গর্হিত অপরাধ, নামকে দেখিয়ে পাপ করা। অনেক আছে না কীর্তনিয়ারা, হ্যাঁ এদিকে হরে কৃষ্ণ করে কান্না করিয়ে দেবে আপনাকে, লীলা কীর্তন গাইবে, তারপরে ৫০,০০০ টাকা, হ্যাঁ ভাগবত কথা বলবে ৫০,০০০ টাকা, কিন্তু বাড়িতে গিয়ে ওই টাকা নিয়ে কি করে? মাছ মাংস বা নিজের ইন্দ্রিয় সুখ করে। ওইসব কীর্তনিয়া কীর্তন টাকা নিয়ে যারা কীর্তন করে, সে যদি মাছ মাংস নাও খায় তো সেই কীর্তন শোনাও উচিত না। বুঝতে পারছেন? তো সেজন্য হরিনাম বিক্রি করতে নেই, ব্যবসা করতে নেই। অনেক কীর্তনিয়া ভাগবত হরিনাম কীর্তন বিক্রি করে, লীলা কীর্তন করে, বিক্রি করে টাকা পয়সা নিয়ে পরিবার পরিচালনা করে, বলে আমি বড় মন্দির করবো। আরে আমিও তো মন্দির করতে পারি, আরেকজন তো করে, তাহলে সবাই কীর্তন গাইবে আর মন্দির করবে, তাহলে সবাইকে টাকা দিতে হবে? এটা নিয়ম না। কীর্তন ভগবানের কথা প্রচার করার উদ্দেশ্যে, তোমার যাওয়া আসা খরচ কেউ দিল সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাকে এত চার্জ করতে হবে কেন? তো সেজন্য এইসব লোকেদের কীর্তন শুনবেন না, দূরে থাকবেন। সেটা সর্প উচ্ছিষ্ট যথা পয়, দুধে সাপের বিষ যদি থাকে হাঁডিতে, দুধ আছে সাপ মুখ দিয়েছে, খাইলে দুধ তুষ্টিপুষ্টি সুস্বাদু হলেও সেখানে মৃত্যুবরণ করবেন। ঠিক সেরকম হরিকথা শুদ্ধ, কিন্তু কোন পাত্র থেকে নিচ্ছি? ওই পাত্র অসৎ পাত্র, অসাধু ব্যবসায়ী, তাদের থেকে হরিনাম কীর্তন ভাগবত শোনা, ভগবানের লীলা কথা শোনা, ওটা বিশ্বের মতো। তো সেজন্য গোরারামি বললে নাহি চলে, গোরার আচার গোরার বিচার করলে ফল ফলে। গৌরাঙ্গ মহাপ্রভু নিষেধ করেছেন ব্যবসায়ী ভক্তদের কাছ থেকে কথা শুনতে, হরি কথা শুনতে। তাহলে আমি গোরার আচরণ কি পালন করলাম? করলাম না। সেজন্য সব ভক্তদের এই সমস্ত দিকে লক্ষ্য রাখতে হবে। তো এই জন্য আমাদের নাম করব আর পাপ করব, এই সমস্ত খ্রিস্টানরা এরকম করে, চার্চে যাবে বলে হে গড আমি অত পাপ করছি আর করব না, দেখ বলেই চলে গেল, তারপরের দিন গিয়ে আবার পাপ করছে, তো এটা ঠিক নেই। আমরা প্রার্থনা করতে পারি, প্রভু আমি খুব দুরাচারী অনেক পাপি, নিজেকে ধিক্কার দিতে হবে, তো আপনি সাহায্য করুন আমি এই পাপ থেকে কী করে মুক্ত হব। এবং সাহায্য করুন মানে তার সেই সম্মত নিয়মগুলি ফলো করে যেতে হবে। আর প্রার্থনা করতে হবে, তখন ভগবান সাহায্য করলে সব মুক্ত হবে। নাহলে আজ এই যে করছে তারপর দিন গিয়ে আবার পাপ করছে, তার মানে ভগবানের সাহায্য নেই। আমরা চেষ্টা করছি না, চেষ্টা করব এবং ভগবানের প্রার্থনা করব, আমাকে সাহায্য করুন যাতে আমি এগুলি থেকে মুক্ত হয়ে তোমার সেবাতে শুদ্ধ হয়ে তোমার সেবা করে তোমার গুরু বৈষ্ণবদের প্রীতি বিধান করতে পারি, তোমার প্রীতি বিধান করতে পারি, এই আকাঙ্ক্ষা করতে হবে। ভগবত ভক্তি অনুশীলনে এটাই হচ্ছে গর্হিত অপরাধ কি, সেটা নাম বলে পাপাচরণ করা। প্রভুপাদ এগুলি উদ্ধৃতি দিয়ে আমাদের বলছেন। তো এই প্রকার পাপের সম্ভাবনা থেকে সাবধান থাকার জন্য শ্রবণ অত্যন্ত আবশ্যক, সেই জন্য দৈনিক শুনতে হবে ভগবত কথা ভক্ত সঙ্গে। এই শ্রবণ বিধির বিষয় বিশেষ বিশিষ্ট প্রদর্শন করার জন্য শ্রীল সুখদেব গোস্বামী সর্বমঙ্গলময় সৌভাগ্যের আহ্বান করেছেন। তাই ভগবান পরম মঙ্গলময়, তাই তার কথা ভক্ত সঙ্গে শুনতে হবে। এই জন্য নামহট সংঘ প্রতি সপ্তাহে বসছে, সেখানে শুনবেন, আর প্রতিদিন বাড়িতে ছেলেমেয়েদের নিয়ে ভগবানের কথা শুনবেন, আর সমস্ত কর্ম কৃষ্ণের উদ্দেশ্যে করবেন। তাহলে কৃষ্ণ উদ্দেশ্য হলে সেটা ভক্তি হলো, আর কৃষ্ণ উদ্দেশ্যে রান্না হলো ওটা পবিত্র হয়ে যাবে, ভগবান নিবেদন করলে ওটা পবিত্র হয়ে গেল। ওই ডাল ওই শাক সবজি প্রাণ হত্যা থেকে আপনি মুক্ত হলেন, হত্যা কাজ পাপ, কিন্তু যখন কৃষ্ণের জন্য সেটা হলো সেটা পাপ নয়, বুঝে গেল, সেটা হচ্ছে ভক্তি। একই হত্যা পাপ হবে, একই হত্যা আবার পাপ হবে না। দেখবেন আপনারা যে কেউ লোক মিলিটারিতে হত্যা করে দিল, সৈনিক বিভাগে অন্য দেশের লোককে মেরে দিল 100 জন, তার কিন্তু প্রাইজ হয় প্রমোশন হয়, কিন্তু বাড়িতে এসে কাউকে মেরে দিল তখন তার ফাঁসি হয়ে যাবে, মৃত্যুদণ্ড হয়ে যাবে, একই মারা কিন্তু বিচার্য বিষয়। তো সেরকম শাক সবজি হত্যা পাপ, চুরি করা, কিন্তু যখন ভগবান বলছেন এগুলি আমাকে নিবেদন করে খাও তাহলে পাপ হবে না, যজ্ঞ হয়ে গেল, পবিত্র হয়ে গেল। তো সেই পবিত্র জিনিস গ্রহণ করবেন, প্রসাদ হরিনাম করবেন, গীতা ভাগবত অধ্যয়ন করবেন, সাধুসঙ্গ করবেন, তাহলে জীবনে সাফল্য তো আমরা লাভ করতে পারব। এটি আমাদের শিক্ষা দিয়েছেন প্রভুপাদ। সেই জন্য আমরা সমবেতভাবে যদি করি, পরস্পরকে সাহায্য করি, আদান প্রদান করি, প্রশ্নের মাধ্যমে নিজের সমস্যা সমাধান করি, অভিমান করে পালিয়ে না যাই যে এখান থেকে, তাহলে জীবনে মূল্যবোধ হবে, আর কৃষ্ণ ভক্তির মাধ্যমে কৃষ্ণের কাছে ফিরে যাবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীমদ্ভাগবতম কি গৌর প্রেমানন্দে। প্রসাদের টাইম হয়ে গেছে নাকি, কোনো প্রশ্ন আছে একটা দুটা? মনে থাকতে হবে না, আমাদের পড়ে যাওয়াটাই কর্তব্য। আপনি মানে যে খাচ্ছেন কিছু, শরীরে কি কাজ করছে না করছে এইসব চিন্তা করেন না? খেয়ে যাচ্ছেন, খেয়ে যাচ্ছেন, কাজ অটোমেটিক হবে, বুঝতে পারছেন? এখন আমি বুঝি না বুঝি, কবিরাজ গোস্বামী বলছেন বুঝো না বুঝো কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত, বুঝিবে রসের রীতি। হ্যাঁ, এটা বড় চমৎকৃত হয়ে উঠবে মহাপ্রভুর কৃপায় যদি আপনি গ্রহণ করে থাকেন। গুরুদেব বলেছেন শ্রবণ কীর্তন, আপনি গ্রহণ করলে সিদ্ধি হবে, কিন্তু আপনি যদি গ্রহণ করলেন না, বুঝতে পারছি না, যাক আর পড়বো না। দক্ষিণ ভারতে এক ব্রাহ্মণ ছিল, তখন মূর্খ, প্রতিদিন গীতা পড়ে, গুরুদেব বলেছেন প্রতিদিন গীতা পড়তে হবে, কিন্তু মূর্খ গীতা পড়ে কী লাভ হবে, কিছু বুঝবে না, গীতাটা খালি গুরুদেব বলে দিয়েছেন। তাই প্রতিদিন গীতাটা খুলে একদম নিচ থেকে পুরা পাতা নেড়ে নেড়ে সবটাই পড়ে, তো ব্রাহ্মণরা অন্য ব্রাহ্মণরা সব হাসাহাসি করে, কী সব আবুল তাবুল শ্লোক উচ্চারণ করছে, এ মূর্খ কিছু জানে না, এরকম আলাগালি করছে। আর চৈতন্য মহাপ্রভু ওখানে একদিন হাজির হয়েছেন ওই সময়, তখন ওখানে শ্রীরঙ্গমে, তো ওখানে দেখছেন ব্রাহ্মণ খুব প্রেমে বিহ্বল হয়ে আনন্দ অশ্রু পড়ছে, আর গীতা শুধু নাড়ছে এরকম, আর অন্যরা শুধু মানে ইয়ার কি ঠাট্টা করছে তার সঙ্গে, এই মূর্খ কিছু জানে না এরকম করছে, তবু ওর কোনো অভিমান নেই, মানে কেউ মূর্খ বলল গালি দিল কিছু বলছে না, ওর কর্তব্য করে যাচ্ছে। তা আমরা ও তুই কিছু বুঝিস না করিস না এরকম না, আমি বুঝি না বুঝি, কিন্তু গুরুদেব বলে দিয়েছেন। তাই উনি বুঝুন নয় বুঝুন, কেউ গালি দিচ্ছে, মূর্খ বলছে, হাসাহাসি করছে, ঠাট্টা করছে, ওই দিকে নজর নেই, নজর গুরু বলেছেন ওই গীতার দিকে। এক মনে তানে গীতা পাতা নেড়ে নেড়ে যাচ্ছে আর অশ্রুপাত হচ্ছে। মহাপ্রভু জিজ্ঞাস করছেন, আরে তুমি কি এত আনন্দ পাচ্ছ? হ্যাঁ বললে, আমি তো মূর্খ। ও নিজে নিজে বলছে আমি মূর্খ। কেউ অনেক সময় কেউ লোক লোক মূর্খ হলেও বলে না আমি মূর্খ, বলে সবাই নিজেকে খুব শ্রেষ্ঠ ভাবে, কিন্তু ভক্ত সে সবসময় নিজেকে মূর্খ বলে। মহাপ্রভু নিজেই বলছেন যখন সেই কাশীতে প্রকাশানন্দ সরস্বতী বলেছে, তুই সব এই সন্ন্যাসীর কাজ এইসব নয়, বেদান্ত অধ্যয়ন করা উচিত। মহাপ্রভু বলছেন আমাকে গুরুদেব মূর্খ বলেছেন, তাই আমার এই বেদান্ত অধ্যয়ন করা পড়ার আমার কোনোরকম জ্ঞান নেই, তাই আমি হরিনাম করি, গুরুদেব আমাকে মূর্খ দেখে হরিনাম করতে বলেছেন, তাই আমি হাসি কান্দি নাচি গাই। কি অদ্ভুত এইসব গুরুর আদেশ পালন করি। মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনি কি মূর্খ? না। তো ভগবত ভক্তিতে উন্নতির লক্ষণ এটা। যদিও এই ব্রাহ্মণ দক্ষিণ ভারতে শ্রীরঙ্গমে উনি সত্যিকারে মূর্খ, কিন্তু গুরুর আদেশ পালন করছে, তাই দৈনিক পড়ছে। তো মহাপ্রভু বলে আমি তো মূর্খ, পড়ছি অক্ষর কিছু জানি না, গুরুর আদেশ পালন করি তাই পড়ছি। তো বলছেন যে তুমি ক্রন্দন করছো কেন, কি পারছো, কি এখানে পাচ্ছ, কিছু বুঝো না বলছো? বুঝলে না, আমি যখন গীতাটা পাতা নাড়ছি, প্রত্যেকটা পাতা যখন খুলছি, তখন দেখতে পাচ্ছি যে কৃষ্ণ সারথি হয়ে অর্জুনের রথের মধ্যে বসে আছেন, এটা আমি দেখতে পাচ্ছি। আর অর্জুন আদেশ করছে, এই যে গুরু থেকে শুনেছে গীতার কথা, সে গীতা নাড়া মাত্রই সেইগুলি স্মরণ হয়ে যাচ্ছে, স্মরণ হচ্ছে। তাই শ্রবণ আমাদের দরকার, এই জন্য গুরু কথা শোনা। যদি নাও শুনে থাকে, গীতা যদি দেখে খালি, প্রতিদিন ওই গীতার সমস্ত মূল বিষয়গুলিও একদিন প্রকাশ হয়ে যাবে। কেন নিষ্ঠা আছে, আমি পড়তে পারি না, তবু গীতা খুলে আধা ঘন্টা পড়ে, মানে খুলে খুলে প্রণাম করছে, দেখছে, চিন্তা করছে কৃষ্ণ মুখ নিঃসৃত কথা গীতা আমাকে দিয়েছিল, আমি মূর্খ হলেও আমি গীতা নিয়েছি, গীতা হচ্ছে কৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, এখানে ছবি দেখছে, ও কৃষ্ণ এরকম অর্জুনের, এই চিন্তা করতে করতে একদিন দেখা যাবে ভালো লাগছে, হ্যাঁ গীতা একদিন বুঝতে পারবে, উপলব্ধি হবে, সব কিছু বলবে। গৌরকিশোর দাস বাবাজি উনি তো পড়াশোনা জানতেন না, কিন্তু যখন উনি হরিকথা বলতেন, রামায়ণ মহাভারত গীতা ভাগবত অনর্গল খালি বলতেই থাকে। হরিনাম শুদ্ধভাবে করুন, গীতা ভাগবতের কথা আপনার কাছে স্বয়ং প্রকাশিত হবে। অহবত সপচহত গরিয়ান যজ্জুহাগ্রে বর্ততে নাম তুভ্যম স্তে পুস্তপ সশ্নুর আর্যা জহবীর সশ্নুর আর্যা। বলছেন যে গীতা ভাগবতের কথা আপনা থেকেই তার মধ্যে প্রকাশিত হবে, যদি কেউ হরিনাম করে থাকে, সে সপচ হলেও সে গরিয়ান শ্রেষ্ঠ ব্যক্তি, তার কাছে সব প্রকাশ হবে। শাস্ত্রের অর্থ গীতা ভাগবতের কথা যদি শুদ্ধভাবে হরিনাম কেউ করে, গুরুর আদেশ পালন করে, আর গীতা ভাগবত দৈনিক মূর্খ কিন্তু পাতা নাড়ছে, কৃপা পাবে। তো সেজন্য আপনি বুঝুন নাই বুঝুন, কবিরাজ গোস্বামী বললেন শুনতে শুনতে একদিন কি অদ্ভুত বিষয় উপলব্ধি হবে, কিন্তু যদি আপনি নিষ্ঠা সহিত ডেলি করতে থাকেন তাহলে উপলব্ধি হবে, নাহলে হবে না। ঠিক আছে, হরে কৃষ্ণ, ধন্যবাদ, বলুন। হ্যাঁ, আগাছা তুলতে হয়, তাহলে আপনি ভগবানের সেবা করতে পারবেন না যখন। হ্যাঁ আমি বুঝেছি, আপনি দেখুন যখন ধান গাছ আছে, শ্যামা ধান গাছ আছে, প্রকৃত চাষি কি করবে, শ্যামা গাছ আর ধান গাছের প্রভেদ জানবে, জানার ফলে সে শ্যামা ধান গাছগুলাকে কি করবে, শিকড় সহ উপরে ফেলে দিবে, ওইটা প্রাণ হত্যা হলেও ভালো ধান গাছ থেকে গেল। তো ধান গাছ থেকে গেলে ধান হবে, ওটা আপনি ভোগ লাগাতে পারবেন, কিন্তু শ্যামা ধান গাছের জন্য অরিজিনাল ধান গাছটা আর চাষ হলো না, মরে গেল, চাল এলো না, ভগবানের ভোগ লাগাতে পারলেন না, তাহলে কি হলো, একটাকে মারতে গিয়ে আর একটা রক্ষা করবেন, সেখানে কিছু অসুবিধা নেই, ভক্তি সেটা। সেরকমই প্রভুপাদ ভাগবত গীতায় বলেছেন, দেখবেন প্রথম শ্লোকের তাৎপর্য, যে কিছু কিছু ধর্ম বলে মনে হয় যে ওরা ধর্ম প্রচার করছে, কিন্তু সেগুলো আগাচ্ছা, সেই সব ধর্মের কথা বলে এটা ঠিক নেই, প্রকৃত ধর্মকে স্থাপন করতে গিয়ে যেগুলি অধর্মের আচরণ করে লোক সেগুলি যদি বলা হয় তো সেটা ভুল না, সেটা সমালোচনা না, সেটা প্রকৃত সমালোচনা। তো সেজন্য আমাদের চেষ্টা করতে হবে ঠিক করে আবাদ করা, কৃষ্ণের জন্য সেবা করার জন্য। যুদ্ধভূমিতে অর্জুন বধ করতে চাননি, ভাবছিলেন পাপ হবে এইসব হিংসা। তো অর্জুন যুদ্ধ করতে চাননি, কেন এইসব হিংসা পাপ হবে, মৃত্যুবরণ হবে, হ্যাঁ কি না? কিন্তু কৃষ্ণের নির্দেশে হত্যা করলেন। তাই আপনার চাষটা যদি কৃষ্ণের জন্য হয় সেখানে কি মরছে কি না মরছে সেটা আপনার দেখা দরকার নেই, কিন্তু নিষ্ঠা সহিত কৃষ্ণের সেবা করুন। আপনি হাঁটছেন যখন অনেক পোকা তো মরে যাচ্ছে, মরছে না? আপনি লাইট জ্বাললে তো মরছে, আপনি জানেন লাইট জ্বাললে পোকা আসে মরবে, তো লাইট জ্বালা বন্ধ করে দেবেন কি? বন্ধ করবেন না। আপনি যখন নিঃশ্বাস নিচ্ছেন জানেন পোকা বায়ুতে রয়েছে, তো আপনার নিঃশ্বাস তো গিয়ে পোকা মরে যাচ্ছে। আপনি তো জানেন, তাহলে নাক বন্ধ করে রাখবেন কি? মুখ মাখ বন্ধ করে রাখবেন? তা করবেন না। কিন্তু যতটা নয় সেটা আমাদের দেখতে হবে। এই জন্য কৃষ্ণচরণে আত্মসমর্পণ করলে সব পাপ থেকে মুক্ত হতে পারবেন। সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ অহম তাম সর্বপাপেভ্যো মুখ্যইষ্যামি মা শুচঃ। বিশ্বাস কর হরি বল। সেই জন্য মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুর। এই চারটি কাজ করুন, ভগবানকে ভাবুন সমস্ত কাজের মধ্যে, ভগবানের পূজা অর্চনা করুন, হ্যাঁ মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি আমার পূজা অর্চনা করুন, হ্যাঁ আমাকে নমস্কার করুন, ব্যাস এই চারটি কাজ করুন। হরি বল, হরে কৃষ্ণ। সব পাপ চলে যাবে।
আমি ক্লাস একতে শুনছিলাম যে ভগবানের মহিমা বলা যাবে, কিন্তু ভগবানের নামের মহিমা বলে অনেক সময় আমাদের ভক্তিতে অপরাধ হয়ে যায়
না। আমার সেখানে যে বলা হয়েছে যে নিন্দুক যার বিশ্বাস নেই সেই ব্যক্তির কাছে নাম মহিমা বলতে নিষেধ করা হয়েছে। ভগবানের মহিমা, ভগবানের নামের মহিমা সব একই জিনিস, কোনো পার্থক্য নেই। কিন্তু যারা নিন্দুক আছে তাদের সামনে বা তাদের কাছে ব্যক্তিগতভাবে কখনো বলবে না, সে বিশ্বাস করবে না, তো যেন তার সেটা নাম অপরাধ হতে পারে। কিন্তু এক নামে যত পাপ হরে মানে কি, নিরঅপরাধে যদি কেউ নাম করে সেই কথাটা বলা হয়েছে, পাপের সাধ্য নেই তত পাপ করে, বুঝা যাচ্ছে? নিরঅপরাধ যদি কেউ নাম করে সেই ব্যক্তির এরকম সাধ্য নেই, কত পাপ করবে, ও করতেই পারবে না। তা মানে না আমি জেনে শুনে পাপ করবো, এটাকে বোঝানো আছে, বুঝতে পারছো? সেটা তাকে দেখুন, ওটা শ্রদ্ধাহীন না, ও জানে না। হ্যাঁ তাকে আপনি ভালোবাসবেন, প্রসাদ দিবেন, তার স্বীকৃতি নেই যে গীতার কথা একটু বলবেন, কেউ না নিলে থাকেন কী করবেন, আপনি জোর করে রাখতে পারবেন না, দেওয়া দরকার নেই। কিন্তু একদিন আপনার কথা শুনে কেউ বুঝতে না, সে শ্রদ্ধাহীন ছিল, কিন্তু আপনার কয়েকটা কথা শুনে সে বুঝতে পারলো, তখন আপনি গীতা দিবেন। এই জন্য আমরা যাচ্ছি, দেখছি এই লোকটা কী ধরনের, দেখছি একটু কাবু পড়ে গেছে আমাদের হাতে, শুনতে বুঝতে পেরেছে, এবার তাকে গীতাটা গুছিয়ে রেখে দেবেন, বলে আপনি না পড়তে পারলেও ছেলে নাতি পড়বে, রাখুন, একদিন ওটা গীতা থাকলেই ভগবান স্বয়ং রেখে আসবেন, বুঝতে পারছ? ঠিক আছে, হরি বল। ঠিক আছে, এখন প্রসাদ টাইম, হরে কৃষ্ণ। চঞ্চল মনকে স্থির করতে গেলে তুলসীর সামনে বাবা মা সবাই বসে একসাথে শুনে শুনে জপ করতে হবে। এখন একসাথে তিনবার জপ করবো আমরা, বলুন সবাই, হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো নাম শুনতে হবে বলে বলে, বুঝতে পারছ? তুলসীকে দেখবেন আর নাম বলে বলে শুনবে। তো এইটাকে অভ্যাস করতে করতে একদিন মন স্থির হবে। আমাদের মন সবসময় চঞ্চল, হ্যাঁ সবাই চঞ্চল। তাই জন্য অর্জুন বলেছিলেন কৃষ্ণকে গীতায় যে আমার মন অত্যন্ত চঞ্চল, বায়ুকে আটকানো যায় না যেমন, সেরকম চঞ্চল। তো কি করব? কৃষ্ণ বললেন অভ্যাসে ন বৈরাগ্য ন, অভ্যাস আর বৈরাগ্য মানে কি? তার মানে আমাকে গুরু বৈষ্ণবদের নির্দেশ অনুসারে দৈনিক তুলসীর সামনে বসে অভ্যাস করতে হবে শুনতে। প্রভুপাদ বলছেন শুনো, জপ করো আর শুনো, সেটা অন্য কিছু ধ্যান করবে না। হরে কৃষ্ণ এরকম হরে কৃষ্ণ শুনবে, এটা বলতে হবে। তো এটা অভ্যাস করুন। আর বৈরাগ্য কি? বিশিষ্ট অনুরাগ, বিষয়ে বিরাগ। যেসব কথাবার্তা আমি শুনতাম যেটা কৃষ্ণ সম্বন্ধে যুক্ত নয়, সেগুলার প্রতি বিরাগ। যেসব কথা বলতাম সেগুলার প্রতি বিরাগ। জপ করতে গিয়ে ফোন দেখতাম, এগুলার প্রতি বিরাগ। তো সেটাকে বলে বৈরাগ্য, বিশিষ্ট অনুরাগ। তার মানে আমি জপের সময় এখন মোবাইলটা দূরে থাকবে, বন্ধ করে রাখবো, সকাল 7টা পর্যন্ত খুলবো না। মোবাইলটা আমাকে ডিস্টার্ব করে, তাই জন্য অভ্যাসে ন বৈরাগ্য ন। একটা মোবাইলকে বন্ধ করে রাখা এটা অভ্যাস, আর বৈরাগ্য মোবাইলের যেসব জিনিস দেখতাম সেগুলো অভ্যাস ত্যাগ করছি, খারাপ জিনিসগুলি। আর জপটা তুলসীর সামনে ভক্ত সঙ্গে বাবা মার সাথে বসে জপটা অভ্যাস করছি। এগুলা করতে করতে একদিন অভ্যাস আর বৈরাগ্যের মাধ্যমে মন স্থির আসবে, হঠাৎ করে না, বুঝতে পারছেন? বুঝা গেল? সে অভ্যাস করবে।
প্রচার করতে শুরু করে দিয়েছে, আমার ভক্তরাও